বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। লেবাননে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারের শাহাদাত নিশ্চিত করল কাসাম ব্রিগেড। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে তিস্তা অববাহিকায় বাংলাদেশের লাখো মানুষের পদযাত্রা। এবং ভারত সফরে কাতারের আমির, ইরান ভারত সমস্যার কারণ তৃতীয় পক্ষ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। গতকাল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, এ অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, বিশ্বের 79টি দেশের প্রতিনিধি দল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশিম সাইফুদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। আগামী 23 ফেব্রুয়ারি এই দাফন অনুষ্ঠানের কথা রয়েছে। দাফন অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন, 23 ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণ অনুষ্ঠান। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত 27 সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সৈয়দ সাফিউদ্দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন, গত 15 ফেব্রুয়ারি শনিবারের মধ্যে গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া না হলে তিনি গাজায় হামলা চালাবেন। কিন্তু হামাস শনিবার মাত্র 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে এবং এখনও বহু ইসরায়েলি বন্দী তাদের হাতে রয়ে গেছে। এ অবস্থায় ট্রাম্পের সেই হুমকি বাস্তবায়িত না হওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে চোলচেরা বিশ্লেষণ চলছে। ট্রাম্প গত মঙ্গলবার হুমকি দিয়েছিলেন, সকল পণবন্দীকে মুক্তি দেওয়া না হলে তিনি গাজার সামনে জাহান্নামের দরজা খুলে দেবেন। কিন্তু 15 ফেব্রুয়ারি শনিবার হামাস কেবল পূর্ব নির্ধারিত 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল। পার্স টুডে জানাচ্ছে, ইরানের ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ মোহসেন ফায়েজি এ সম্পর্কে লিখেছেন, ট্রাম্পের সুস্পষ্ট হুমকি ও চূড়ান্ত সময়সীমা গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে, এমনকি অনেক একথা পর্যন্ত বলে বসেন যে হামাস যেহেতু একদিনে সকল পণবন্দীকে মুক্ত করবে না, তাই গাজা যুদ্ধবিরতি ভেঙে পড়ার এবং সেখানে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে ইয়েমেন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেছেন, হামাস বিজয়ী হয়েছে বলেই ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করতে ওমান সফররত আরাকচি গতকাল মাস্কাটে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। গাজার উপর ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের সময় ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যে সংহতি প্রদর্শন করেছে তাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ইয়েমেনের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর পশ্চিম এশিয়া অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের বিষয়টি নির্ভর করছে। সাক্ষাতে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়েও কথা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধির সাম্প্রতিক তেহরান সফরের কথা তুলে ধরেন আরাকচি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর এক ড্রোন হামলায় নিজের একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড। ওই ব্রিগেড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্য সাগর উপকূলীয় শহর সিডনি এক বিমান হামলায় তাদের কমান্ডার মোহাম্মদ শাহিন শহীদ হয়েছে। বিবৃতিতে শাহিনের শাহাদাতে শোক প্রকাশ করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আলাক্সা তুফান নামক যে আকস্মিক ও বিশাল অভিযান চালানো হয় তাতে মোহাম্মদ শাহিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সঙ্গে বিগত 16 মাসের গাজা যুদ্ধেও তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। এর আগে গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী সিনবেত এক যৌথ বিবৃতিতে জানায় তারা লেবাননে হামাসের অপারেশনস ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ শাহিনকে হত্যা করেছে। তারা দাবি করেছে, শাহিন লেবানন থেকে ইসরায়েলি অভিবাসীদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের উত্তরবঙ্গের 11টি স্থানে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। অংশ নিয়েছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। আজ বেলা 12:45 দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় তিস্তা বাঁচানোর পদযাত্রার জনস্রোত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রায় দলের স্থানীয় নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পথযাত্রাটি যখন রংপুরের কাউনিয়া আসে তখন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে বিএনপির রংপুরের নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে শিশু কিশোর নারী ও পুরুষ অংশ নেন। বেলা পৌনে ১২টার দিকে ৩ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলায় গিয়ে পথযাত্রা পৌঁছায়। সেখান থেকে আবার তিস্তা সেতুর দিকে গিয়ে শেষ হয় এই পথ যাত্রা। দুদিনের সফরে সোমবার ভারতে এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। নয়াদিল্লি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদী। সাধারণত কোন রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে যেতে দেখা যায় না, তবে প্রথা ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন মোদী। এ বিষয়ে নিজে এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে মোদী লিখেছেন, বিমানবন্দরে গিয়েছিলাম আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসূ সফর, তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছে। এদিকে ওমানে অনুষ্ঠিত ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি ভারতীয় টিভি চ্যানেলের সাথে সাক্ষাতে বলেছেন, ইরান ভারত সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান বাধা বা সমস্যাগুলো দুটি দেশের সাথে সম্পর্কিত নয়, বরং তৃতীয় পক্ষের ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমরা জানি যে তৃতীয় পক্ষগুলো এ ব্যাপারে আপত্তি উত্থাপন করেছে এবং আমরা এটাও জানি যে ভারতীয়রা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করছে, তাই আমরা সিদ্ধান্তটি আমাদের বন্ধু ভারতের উপর ছেড়ে দিচ্ছি। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইরানের বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৮,271 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই যুদ্ধে আহতের সংখ্যা ১,১১,693 জনে পৌঁছেছে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭ জন শহীদ হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে ধ্বংসস্থূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সরকারের যুদ্ধ মন্ত্রণালয়ে একটি বিশেষ বিভাগ তৈরির ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের অন্যান্য মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এ অফিসে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের সম্পূর্ণরূপে সরে যাওয়ার এবং জর্দান ও মিশরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সেখানে বসতি স্থাপনের আহ্বান জানিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। এদিকে সোমবার রাতে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক ভাষণে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, জোরপূর্বক স্থানান্তর, বসতি নির্মাণ এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিকল্প আবাসভূমির ঘোর বিরোধী জর্দান। এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, গাজা উপত্যকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসাইরাত শিবিরের উত্তর পশ্চিমাঞ্চল আল রশিদ স্ট্রিটে ওই হামলা চালানো হয়। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you. বিশেষ সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মিউনিক সম্মেলনের অবকাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা ফাঁস করে দিয়েছেন যে সৌদি আরবে আসন্ন রুশ মার্কিন শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে ইউক্রেনের সাথে আমেরিকার সাথে ইউরোপের বিরোধ ক্রমে বাড়ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পুতিন ট্রাম্প সংলাপ এবং আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, এই দুটি প্রধান বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। মিউনিক সম্মেলনের অবকাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা ফাঁস করে দিয়ে বলেছেন, সৌদি আরবে আসন্ন রুশ মার্কিন শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। পার্স টুডে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট পরোক্ষভাবে ইউরোপকে একটি স্বাধীন সেনাবাহিনী তৈরি করতে উৎসাহিত করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠিয়েছেন যে কিয়েভের উপস্থিতি ছাড়া তিনি কোনো চুক্তি মেনে নেবেন না। মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, আমেরিকা কখনোই আমাদের ন্যাটোতে যোগদানের বিষয়টি নিয়ে ভাবেনি, বরং তারা এই নিয়ে কেবলমাত্র লোক দেখানো কথাবার্তা বলেছে। তারা আসলে আমাদের ন্যাটোতে থাকতে দিতে চায়নি। এর আগে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিটসোরিয়াস পরোক্ষভাবে ইউক্রেনের এই নীতিকে সমর্থন করে বলেছিলেন, যদি ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হয় তাহলে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটবে। ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য এই মাসের শেষের দিকে দুই দেশের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের পথ তৈরি করতে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করবেন। এই প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুট মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণ না থাকার বিষয়ে অভিযোগ উত্থাপন করা উচিত নয়, বরং এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করা উচিত। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বিপরীত অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেটও ন্যাটো সদস্য রাষ্ট্র এবং মিত্রদের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে খোলাখুলিভাবে বলেছেন, ইউরোপ এবং ইউক্রেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। তিনি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে ইউক্রেনের পক্ষে 2014 সালের সীমান্তে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশে সামরিক বাহিনী পাঠানোর জন্য ব্রিটেনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মার্কিন সরকারের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ফলে দেশটির মিত্রদের কাছ থেকে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিউনিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে চ্যান্সেলর ওলাফ শুলস বলেছেন, ইউরোপীয় অর্থনীতির ক্ষতি করে এমন যেকোনো পদক্ষেপের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে আমরা যথেষ্ট দৃঢ়। ট্রাম্প বলেছেন যে তিনি 12 মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করবেন এবং এপ্রিল মাসে গাড়ির উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার তিনি তার প্রশাসনকে অসংখ্য বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যেটাকে বাণিজ্য ক্ষেত্রে তার অনেক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষণের পর মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি ক্রিস্টোফ হিউসগেন তার সমাপনী বক্তৃতায় বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রের মতো নাও থাকতে পারে। শুক্রবার ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি রাশিয়া বা চীনের সামরিক আগ্রাসন নয়, বরং সমস্যা হচ্ছে সেসব দেশের বাকস্বাধীনতার দমন, যার মধ্যে রয়েছে অতি ডানপন্থী দলগুলোকে সরকারের প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ফার্স্ট টুডে বাংলা। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকা ইউক্রেনের সেনা না পাঠানো পর্যন্ত জার্মানি কোনো সেনা পাঠাবে না। জার্মান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের 60 জনের বেশি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনসকে লেখা খোলা চিঠিতে কথা বলেছেন। হাসান নাসরুল্লাহ দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। লেবাননে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারের শাহাদত নিশ্চিত করল কাসাম ব্রিগেড। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে তিস্তা অববাহিকায় বাংলাদেশের লাখো মানুষের পথযাত্রা। এবং ভারত সফরে কাতারের আমির, ইরান ভারত সমস্যার কারণ তৃতীয় পক্ষ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, সর্বশেষ পাওয়া খবরের অংশবিশেষ শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে।
দর্পণ। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। দার্শনিক ডুকিনের দৃষ্টিতে নয়া বিশ্ব ব্যবস্থা ও ইরান রুশ সম্পর্ক শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার ডুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরান ও রাশিয়ার মতো দেশগুলোকে এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার সাহাব নেটওয়ার্কের রুশ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি, ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া, নতুন বহুজাতিক ব্যবস্থায় ইরান ও রাশিয়ার অবস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছেন। মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আনার কথা তুলে ধরে ডুগিন মত প্রকাশ করেন যে লিবারেলিজম বা কথিত উদার নৈতিকতাবাদ ও বিশ্বায়ন ভিত্তিক মার্কিন একাধিপত্য বা কর্তৃত্বকামিতার অবসান ঘটেছে। সাংস্কৃতিক প্রভাব খাটানো, স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচারণা ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা, এসবের পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্যবাদ বেছে নিয়েছে তা হল এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ।
এ পর্যায়ে ওয়াশিংটন বিশ্বের নেতা সে যে নয়, বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাবে।
রুশ চিন্তাবিদ ডুগিন মনে করেন, ট্রাম্প এখন বিশ্ব ব্যবস্থার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং বিশ্বায়নকামী নীতিগুলো পরিত্যাগের মাধ্যমে। এর অর্থ প্রথাগত জোটবদ্ধতার উপর নির্ভরতা কমিয়ে ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মার্কিন পেশিশক্তি প্রদর্শন করার নতুন কৌশল প্রয়োগ করছে ওয়াশিংটন। এ অবস্থায় রাশিয়া ও ইরান দুই স্বাধীন শক্তি হিসেবে পশ্চিমা আধিপত্যবাদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্কিন কৌশল পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সুযোগকে কাজে লাগাতে পারে বলে ডুগিন মনে করেন। তার মতে, ট্রাম্প অতীতের মতোই ইরান বিরোধী নীতি অব্যাহত রাখলেও তেহরানকে মোকাবেলার ক্ষেত্রে তার কৌশল হবে বাইডেনের কৌশলের চেয়ে ভিন্ন। ডেমোক্রেট দলীয় প্রশাসনের পর্যায়ক্রমিক ক্ষয় সাধন কৌশলের বিপরীতে ট্রাম্প সরাসরি ও দ্রুত চাপ দেওয়ার নীতি ব্যবহার করতে চাইবেন। ডুগিনের মতে, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে, ফলে ইরান ও প্রতিরোধ অক্ষের উপর মার্কিন চাপ বাড়তেই থাকবে। তবে ট্রাম্পের ডানপন্থী সহযোগী গ্রুপগুলোর ভেতরে ইহুদিবাদী ইসরায়েলকে লাগামহীন ও নিঃশর্ত সাহায্য দেওয়ার বিরোধী প্রতিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে বলে ট্রাম্প স্মরণ করিয়ে দেন।
আলেকজান্ডার ডুগিন ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ঐক্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ভূ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করে এই ঐক্য সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন। তার মতে, ইরানের উচিত রাশিয়ার পারমাণবিক ছায়াতলে আশ্রয় নেয় এবং বিনিময়ে রাশিয়া এ অঞ্চলে ইরানের ভূ রাজনৈতিক সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে পারস্য উপসাগর ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগের সুবিধা। তার মতে, রুশ মার্কিন ঐক্যের এ বিষয়টি কেবল কৌশল হিসেবেই জরুরি নয়, এক নতুন সভ্যতার ভিত্তি গড়ার প্রক্রিয়ায় পশ্চিমা চাপগুলো ঠেকানোর জন্যই এই ঐক্য খুবই জরুরি। ডুগিন ফিলিস্তিন ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বলেছেন, এই সংঘাত বিশ্বে ইসরায়েল সম্পর্কে অতীতের যে ধারণা ছিল তা বদলে দিয়েছে। ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত ও বঞ্চিত হিসেবে তুলে ধরতে সফল হয়েছিল, কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার গণহত্যা ওই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে, আর এটাই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয়। আর এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের প্রথাগত সহায়তাও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে ডুগিন মনে করেন।
ডুগিন কয়েক মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী, যে ব্যবস্থায় একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগের চেয়েও জোরালোভাবে। ডুগিনের মতে, এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারেলিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় গড়ে তুলবে এক নতুন সভ্যতা। উল্লেখ্য, ডুগিনের এই সাক্ষাৎকারের পর অল্প সময় না যেতেই সম্প্রতি ইসলামী ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশে সই করার পর সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের যে নির্বাহী আদেশনামায় সই দিয়েছেন তাকে এক ব্যর্থ অভিজ্ঞতা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আরাকচি বলেছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের সিদ্ধান্ত ইরানকে আবারও সর্বোচ্চ প্রতিরোধে বাধ্য করবে।
বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। ওদিকে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোনো পরিকল্পনা ইরান সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার ইচ্ছা সম্পর্কিত ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইরানের এজেন্ডায় আপাতত এ ধরনের মুখোমুখি আলোচনার কোনো কর্মসূচি নেই।
ইরানের ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ আরও বলেছেন, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, তাহলে তার বোঝা উচিত যে এটি ইরানের স্থায়ী নীতি। তিনি এ প্রসঙ্গে পারমাণবিক অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ নিষিদ্ধ করা সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর ধর্মীয় ফতোয়ার কথা স্মরণ করিয়ে দেন। তো শ্রোতা ভাই বোনেরা, দার্শনিক ডুগিনের দৃষ্টিতে নয়া বিশ্বব্যবস্থা ও ইরান রুশ সম্পর্ক শীর্ষক আজকের বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনীর বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েক আসরে আমরা মুসলমানদের রাজনৈতিক তৎপরতায় মসজিদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় মসজিদের ভূমিকা নিয়ে আলোচনা করার পাশাপাশি ইরানের ইয়াজদ জামে মসজিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরপরই সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেন, আর তখন থেকেই মুসলমানদের সমবেত হওয়ার সবচেয়ে শক্তিশালী স্থানে পরিণত হয় আল্লাহর এই ঘর। আল্লাহর রসুলের সঙ্গে সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ এবং তার সব ভাষণ এই মসজিদে বসে দেওয়া হতো। দিনী আলোচনা এবং বিদেশি অতিথিদের সঙ্গে রসুলের সাক্ষাৎ হতো এই মসজিদেই। বিশ্বনবীর ওফাতের পর খলিফাদের শাসনামলেও ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো এই পবিত্র ঘরে বসেই।
ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে উপাসনাকে গির্জা, মন্দির, প্যাগোডা ইত্যাদি উপাসনালয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এসব স্থানের বাইরে উপাসনা করার সুযোগ নেই, কিন্তু ইসলামে ইবাদত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের নির্দিষ্ট কোনো স্থান বা সময় নেই। একজন মুসলমানের জন্য যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ রয়েছে। নামাজ আদায়ের জন্য মসজিদ সর্বোত্তম স্থান। কিন্তু নামাজের সময় হলে যদি কাছাকাছি মসজিদ পাওয়া না যায়, তাহলে আল্লাহর জমিনের যে কোনো স্থানে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে যাওয়া যাবে। এছাড়া একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে এই ধর্মীয় বিধিবিধান অন্য মানুষের কাছে পৌঁছে দেয়া। ইসলামে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার বিধান এখান থেকেই উচ্চারিত হয়েছে। নিজেদের সামাজিক ও রাজনৈতিক জীবনে যাতে এই বিধান পালন করা যায়, সেজন্য মুসলমানদের একটি শক্তিশালী ঘাঁটি প্রয়োজন। সেই ঘাঁটি হিসেবে মসজিদের মতো আর কোনো স্থান হতে পারে না। মুসলমানদের চিন্তা ও আদর্শগত ভিত্তি শক্তিশালী করা হচ্ছে মসজিদের অন্যতম প্রধান কাজ।
ইসলামের সাংস্কৃতিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম। এই পবিত্র স্থান থেকেই সাধারণ মানুষকে ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ শিক্ষা দেওয়া হয়, যাতে তারা শত্রুর সাংস্কৃতিক, রাজনৈতিক এমনকি সামরিক আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে পারে। এসব আগ্রাসনের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন হয় অত্যন্ত সূক্ষ্মভাবে এবং মানুষের উপর এর প্রভাবও সবচেয়ে বেশি। সাম্রাজ্যবাদীদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের সবচেয়ে সহজ ও নিশ্চিত পন্থা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। সাধারণ মানুষের সংস্কৃতিকে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে সেনা অভিযান না চালিয়েই একটি দেশকে দখল করা সম্ভব। চিন্তাগত দিক দিয়ে একজন মানুষকে নিজের অনুগত করে ফেলার জন্য সাংস্কৃতিক আগ্রাসনের চেয়ে সহজ আর কোনো পন্থা নেই।
ধর্মীয় শিক্ষা প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে মসজিদের অসামান্য ভূমিকা রয়েছে। শত্রু এতটা নিপুণভাবে সাংস্কৃতিক আগ্রাসনের পরিকল্পনা করে যে আগ্রাসনের শিকার সমাজ বা দেশের মানুষের পক্ষে তা বুঝে ওঠা সম্ভব হয় না। তারা বরং উল্টো এসব আগ্রাসনকে সমাজের সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য বলে মনে করতে থাকে। কিন্তু ইসলামী চিন্তাবিদরা সমাজের আর দশটি মানুষের মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন না বলে তাদের চোখে সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়টি ধরা পড়ে। তারা এই মসজিদে বসে সাধারণ মানুষকে সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তোলেন, যাতে মুসলিম সমাজ শত্রুর এই আগ্রাসনে হারিয়ে না যায়। এছাড়া মসজিদে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এমন কিছু শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে যাতে শত্রুর সাংস্কৃতিক আগ্রাসন সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে এটা বোঝানো যেতে পারে যে অতীতে শত্রুরা কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে মুসলিম দেশগুলোকে নিজেদের কব্জায় নিয়ে এসেছিল।
তো শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে যথারীতি মসজিদ পরিচিতি। আজ আমরা আপনাদেরকে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহরের ঐতিহাসিক জামে মসজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ঐতিহাসিক ইয়াজদ জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে 900 বছরেরও বেশি সময় আগে। ঐতিহাসিক বর্ণনায় মসজিদটির বেশ কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে। এসব নামের মধ্যে শাহরিস্তান জুমা মসজিদ, আতিক জামে মসজিদ, পুরনো জুমা মসজিদ, দারদে এবং নয়া জামে মসজিদ উল্লেখযোগ্য। ইয়াজদ জামে মসজিদের প্রথম ভবনটির নির্মাণ কাজ হিজরি 6ষ্ঠ শতাব্দীতে শুরু হয়। ঐতিহাসিক দলিলে পাওয়া তথ্যে দেখা যায়, মসজিদের নির্মাণ কাজ শুরু করে এটি সম্পূর্ণ শেষ করতে প্রায় 100 বছর সময় লেগেছিল। মসজিদের এক একটি অংশ এক এক ধাপে নির্মাণ করা হয় এবং আলাদা আলাদা স্থাপত্য শিল্পী এ কাজ সম্পূর্ণ করেন বলে এত দীর্ঘ সময় ধরে এই নির্মাণ কাজ চলে। ধারণা করা হয়, এই বিশাল মসজিদটি নির্মাণের কাজ প্রথম শুরু করেন ইরানের সাফফারি রাজবংশের দ্বিতীয় শাসক আমর ইবনে আল্লাইস।
তবে পরবর্তীতে আলে বুয়ে রাজবংশের অন্যতম শাসক আলাউদ্দৌলা কালাঞ্জারকে এই মসজিদের প্রধান নির্মাতা বলে মনে করা হয়। আলাউদ্দৌলা কালাঞ্জার ফার্সি 474 থেকে 498 সাল পর্যন্ত সময়ে ইয়াজদের শাসক ছিলেন। ফার্সি 724 সালে প্রাকৃতিক দুর্যোগে মসজিদটির ভবন ধসে পড়লে সৈয়দ রোকনউদ্দিন নামের এক সমাজসেবী বর্তমান মসজিদটি স্থাপন করেন। তারপর থেকে এ পর্যন্ত বহুবার এই ঐতিহাসিক স্থাপনার বিভিন্ন অংশের মেরামত ও পুনর্নির্মাণের কাজ হলেও আর কখনো নতুন করে এটি নির্মিত হয়নি। কয়েক দশক আগ পর্যন্ত মসজিদটির পুনর্নির্মাণের কাজ অব্যাহত ছিল। ইয়াজদ জামে মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন ইয়াজদ শহরের কেন্দ্রস্থলে এবং শহররক্ষা প্রাচীরের ভেতরে। 9,800 বর্গমিটার জায়গার উপর এটির নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদের দৈর্ঘ্য 104 মিটার এবং প্রস্থ 99 মিটার। আশপাশের বিভিন্ন সড়ক ও গলি দিয়ে মসজিদে প্রবেশের জন্য এটিতে রয়েছে বিভিন্নমুখী 7টি প্রবেশপথ।
ইয়াজদ জামে মসজিদে রয়েছে বিশাল উঁচু ছাদ বিশিষ্ট একটি হল রুম, দুটি বড় বারান্দা, বারান্দাগুলোর পূর্ব ও পশ্চিম প্রান্তে পানি গরম করার দুটি কক্ষ, একটি বড় আকারের গম্বুজ এবং নামাজ আদায়ের বিশাল কক্ষ। মসজিদের মূল প্রবেশ দ্বারটি হচ্ছে ইয়াজদ জামে মসজিদের আকর্ষণীয় অংশগুলোর অন্যতম। 24 মিটার উচ্চতা বিশিষ্ট এই প্রবেশদ্বারে এতটা অনিন্দ্য সুন্দর কারুকাজ করা হয়েছে যে চোখে না দেখলে এর সৌন্দর্য বর্ণনা করা প্রায় অসম্ভব। প্রবেশ দ্বারটির দুই পাশে রয়েছে সুউচ্চ দুটি দর্শনীয় মিনার। দুটি মিনারের উচ্চতা ভূমি থেকে প্রায় 52 মিটার এবং এগুলোর প্রত্যেকটির ব্যাস 8 মিটার। ইরানে সাফাবি শাসনামলে মসজিদটিতে এই মিনারগুলো সংযোজিত হয়, যা রেকর্ড বুকে বিশ্বের অন্যতম উঁচু মিনার হিসেবে স্থান করে নিয়েছে। এই প্রবেশদ্বার ও মিনারগুলোতে স্থাপিত টাইলসের উপর অতি সূক্ষ্ম কারুকাজ মসজিদটিকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। মজার ব্যাপার হচ্ছে, মসজিদের এই দুটি মিনারের মাত্র একটির ভেতরে উপরে ওঠার জন্য শ্রেণী স্থাপন করা হয়েছে, যে শ্রেণী বেয়ে উপরে উঠে অতীতে আজান দিতেন মুয়াজ্জিনরা। অন্য মিনারের ভেতরে শ্রেণী না থাকলেও বাইরে থেকে দেখে মিনার দুটোর মধ্যে কোনো পার্থক্য করার উপায় নেই।
মসজিদের বিশাল গম্বুজের উপর রয়েছে টাইলসের অপূর্ব কারুকাজ এবং এর ভেতরে কুফি হরফে আল মুলকুল্লাহ শব্দটি লেখা হয়েছে। মসজিদের ভেতরে গম্বুজের ঠিক নিচে স্থাপন করা হয়েছে মেহরাব। অপরূপ কারুকাজে নির্মিত এই মেহরাবটি যুগে যুগে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করেছে। মসজিদের ভেতরের দেয়ালে ইলখানি ও তৈমুরী শাসনামলে বিভিন্ন শিলালিপি স্থাপন করা হয়েছে, যেগুলোতে লেখা রয়েছে কুরআনের বিভিন্ন আয়াত, হাদিসের বাণী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত বা বংশধরদের প্রশংসাসূচক বিভিন্ন বক্তব্য। এসব শিলালিপি থেকে ইয়াজদের তৎকালীন সুন্নি সমাজের উপর শিয়া মাজহাবের প্রভাবের নিদর্শন পাওয়া যায়। মসজিদের ভেতরে বসে এর গম্বুজের দিকে তাকালে সূরা বনি ইসরাইলের কয়েকটি আয়াত চোখে পড়বে। এছাড়া মসজিদের হলরুমের ছাদে কুফি হরফে লেখা রয়েছে মহান আল্লাহর 99টি নাম। সঙ্গে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। নিশ্চয়ই যে কেউ এগুলো মুখস্থ করবে অথবা গণনা করবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি ধরনীর বেহেস্ত মসজিদ শীর্ষক ধারাবাহিকের আজকের আলোচনা।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
2 শতাব্দী আগেও পাশ্চাত্য সমাজে লাইফস্টাইল পরিভাষাটির ব্যবহার ছিল না বললেই চলে, কিন্তু বর্তমান সমাজে সবচেয়ে ব্যবহৃত পরিভাষাগুলো তালিকা করলে লাইফস্টাইল পরিভাষাটি এই তালিকার সামনের দিকে স্থান পাবে। লাইফস্টাইল এখন গোটা বিশ্বের সমাজ বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কারণ হল এটি সব মানুষের জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট। লাইফস্টাইল হচ্ছে মানুষের খাদ্য তালিকা থেকে শুরু করে সামাজিক সম্পর্ক ও আচরণের অন্তর্ভুক্ত। টেকনোলজি বা প্রযুক্তি হচ্ছে আরেকটি নয়া বিষয় যা গত কয়েক দশক ধরে ব্যাপকভাবে গুরুত্ব পাচ্ছে এবং প্রযুক্তিগত অগ্রগতি হচ্ছে ক্ষিপ্রগতিতে। প্রায় সবকিছুই এখন শিল্প ও কারখানা নির্ভর হয়ে পড়েছে। এর ফলে উন্নয়নের সমার্থক হয়ে উঠেছে প্রযুক্তিগত উন্নয়ন ও অগ্রগতি। আজকের আসরে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
প্রযুক্তিগত উন্নতি ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের অর্থও পাল্টে যাচ্ছে। গণমাধ্যম ও যোগাযোগ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব মানুষের লাইফ স্টাইলকে প্রভাবিত করছে। প্রযুক্তি মানুষের সেবায় নিযুক্ত হওয়ার পাশাপাশি মানুষের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। প্রযুক্তির উন্নয়নের ক্ষিপ্র গতির কারণে একটা সময় পর্যন্ত এর নেতিবাচক দিকগুলো নিয়ে কোনো আলোচনাই হতো না, কিন্তু এখন পাশ্চাত্যেই এই প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এমন বিজ্ঞ সমালোচকদের একজন হলেন মার্কিন লেখক নীল পোস্টম্যান। তিনি প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও দিকগুলো বিবেচনায় না নিয়েই এ বিষয়ে মাতামাতি করার বিপক্ষে। এর ক্ষতিকারক দিকগুলোকেও গুরুত্ব দিতে বলেছেন তিনি। বর্তমান যুগের আরেকটি পরিভাষা হচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। যোগাযোগের নয়া প্রযুক্তি নির্ভর বর্তমান যুগের লাইফ স্টাইলের সঙ্গে এই পরিভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আকর্ষণীয় কিন্তু অস্পষ্ট এই জগৎকে সেকেন্ড লাইফ হিসেবেও ব্যাখ্যা করা হয়।
ভার্চুয়াল জগৎ এখন অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন ইমেল পড়ি অথবা মেসেঞ্জারের মাধ্যমে অন্যদের সঙ্গে কথা বলি, তখন আমরা ভার্চুয়াল জগতে অবস্থান করি। এই জগতে ইচ্ছে করলে নিজেকে আলাদা এক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা সম্ভব। এটাকে নিজের ভার্চুয়াল পার্সোনালিটি হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। এখানে নানা ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সখ্যতা গড়ে তোলার সুযোগ রয়েছে। এটা অনস্বীকার্য যে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ মানুষের জীবন যাপনকে সহজ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সুবাদে তথ্য সহজলভ্য হয়ে উঠেছে, নানা ক্ষেত্রে ব্যয় কমেছে, ব্যাংকিং ব্যবস্থা ও শিক্ষা প্রশিক্ষণ অনেক বেশি সহজ ও সূক্ষ্ম হয়েছে। তবে ভার্চুয়াল জগৎকে ব্যবহার করে নানা অপকর্ম ঘটছে। বেআইনি ধ্বংসাত্মক তৎপরতার ধরনে পরিবর্তন এসেছে। মাদক বিস্ফোরক আগ্নেয়াস্ত্রের অবৈধ নেটওয়ার্ক গড়ে উঠেছে এই ভার্চুয়াল জগৎকে কেন্দ্র করে।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদের কুপথে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ এই ভার্চুয়াল জগতে। এই জগতে সহজেই নিজের পরিচয় গোপন করা যায়। গবেষণায় দেখা গেছে সমাজের সব সময় কিছু মানুষ থাকে যারা অপরাধ প্রবণ হয়। ভার্চুয়াল জগৎ তাদের অপরাধ করার পথকে সহজ করে দিয়েছে। এ ধরনের মানুষ নিজের পরিচয় গোপন করে সমাজ বিরোধী নানা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। এই জগৎকে ব্যবহার করে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও বেড়েছে। এর আগে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, 2015 ও 2016 সালের পরিসংখ্যানে দেখা গেছে ইন্টারনেট ব্যবহার করে শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 4,000-এর বেশি। এরপর 2018 ও 2019 সালে তা বেড়ে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ এমন ঘটনা ঘটেছে 8,000-এর বেশি। প্রতিদিন গড়ে 22টি এমন ঘটনা ঘটেছে। শিশুদের প্রতি নৃশংসতা মোকাবেলা বিষয়ক ব্রিটিশ সংস্থা NSPCC-র নির্বাহী পরিচালক পিটার ওয়ান লেস বলেছেন, প্রতিটি ঘটনা শিশুর জন্য ভয়াবহ কষ্টের কারণ হয়েছে আর এই পরিসংখ্যান বাস্তবতার ছিটে ফোটা মাত্র।
অনেক শিশু কিশোরী এখন সোশ্যাল মিডিয়ার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। অনেকেই ভার্চুয়াল জগতে এমন সব গেম খেলছে যা তাদের মন মানসিকতার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে দুটি মসজিদে যে স্টাইলে হামলা চালানো হয়েছে তা ছিল ভার্চুয়াল গেমের অনুকরণ। হামলাকারী ওই হামলার দৃশ্য সরাসরি অনলাইনে প্রচার করেছে। টুইটার ও ফেসবুক ব্যবহারকারীরা তা সরাসরি দেখতে পেয়েছেন। এরপর বিশেষজ্ঞরা জানিয়েছেন কম্পিউটার গেমের প্রভাবেই এমন হামলা চালিয়েছে বর্ণবাদী অস্ট্রেলীয় জঙ্গি ব্রেইনচন ট্যারান্ট। কম্পিউটার বা ভিডিও গেম শিশু কিশোর এমনকি বড়দের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ হলো এসবে রয়েছে খেলার নানা ধরনের নিয়মের মধ্যে ইচ্ছামতো বিভিন্ন নিয়ম বেছে নেয়ার ব্যবস্থা ও এইসব নিয়মের ব্যাখ্যাগুলো বোঝার ব্যবস্থা, কাল্পনিক বীর নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ ও এমনকি নায়কের সক্ষমতার পরীক্ষায় নম্বর দেওয়ারও ব্যবস্থার মতো আকর্ষণীয় নানা দিক।
কম্পিউটার ভিত্তিক এইসব গেম শিশু কিশোরদের নানা ধরনের জ্ঞান দিচ্ছে এবং এর মাধ্যমে তারা ধর্ম, সমাজ, সংস্কৃতি সহ অন্য অনেক বিষয়ে বিশেষ চিন্তাধারা ও তথ্যের মুখোমুখি হচ্ছে। অন্য কথায়, শিশুদের মন মগজকে বিশেষ কিছু দিকে অথবা মতবাদে আকৃষ্ট করার বা মগজ ধোলাই করার ব্যবস্থা রয়েছে এইসব ভিডিও গেমে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন এই প্রযুক্তি প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও পৌঁছে গেছে। তারা মোবাইলের মাধ্যমে সহজেই এই জগতে প্রবেশ করছে। এই জগৎ তাদের অজান্তেই লাইফ স্টাইল বা জীবন প্রণালীর উপর প্রভাব ফেলছে। এছাড়া এই জগতে প্রতিদিনই যুক্ত হচ্ছে লাখ লাখ শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের 2018 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিন 1,75,000-এরও বেশি বা প্রতি আধা সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো অনলাইন জগতে প্রবেশ করছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটির মতে, ডিজিটাল দুনিয়ায় এই প্রবেশ তাদের সামনে উপকার ও সুযোগের বিশাল দ্বার উন্মোচন করছে, তবে একই সঙ্গে তাদেরকে ঝুঁকি ও ক্ষতির মুখেও ঠেলে দিচ্ছে, যার মধ্যে রয়েছে ক্ষতিকর আধেয় বা কন্টেন্ট, যৌন হয়রানি ও শোষণ, সাইবার উৎপীড়ন এবং তাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার।
শিশু কিশোর সহ বহু মানুষের লাইফ স্টাইলের উপরই এই জগৎ প্রভাব ফেলছে। এর একটি নেতিবাচক প্রভাব এখন গোটা বিশ্বেই আলোচিত হচ্ছে, আর তা হল মানুষের পরস্পরের মধ্যে বাস্তব যোগাযোগ ও সম্পর্ক হ্রাস। শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি।
এ বিষয়ে কথা হবে আবারও আগামী আসরে। আগামী আসরে এ বিষয়ে আরো আলোচনার আশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকুন। Thank you.